ওয়েলকাম টু ভূত ডট কম। আপনারা আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। কেন আমরা এইরকম একটা ব্যানার দেখছি যেখানে লেখা আছে যেখানে ভূতের ভয়, যেখানে ভূতের ভয়? কারণ হচ্ছে ভূত ডট কম মানেই এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ভূতের ভয়, এবং সেই ভূতের ভয় পেতে পেতেই আমরা অনেকটা দূর এগিয়ে এসেছি। এবং আমাদের ইউটিউব চ্যানেলে এখন মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর খুব অল্প সময় হয়তো বাকি, এবং আপনাদের ভালোবাসার কারণেই সেটা সম্ভব হয়েছে। আমরা 2020 সালের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে এই শো স্টার্ট করেছিলাম, এবং আজকে দেখুন আপনাদের ভালোবাসার কারণে মাত্র 4 বছরের ব্যবধানে আমরা ইউটিউব শুরু করেছি একেবারেই রিসেন্টলি। তারপরেও আপনাদের ভালোবাসার কারণে হয়তো এইখানে আসা সম্ভব হয়েছে, এখানে পৌঁছানো সম্ভব হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ, এই ভালোবাসার কারণে অনেক ধন্যবাদ। রাত 9:22। আমি আশা করব যে এখন হয়তো আপনারা অলরেডি যারা অফিস থেকে ফিরেছেন এবং এখন হয়তো বাসাতেই আছেন, এবং যারা আছেন অনেকেই হয়তো রাস্তাতেও আছেন। সো আমি যেটা করতে চাই এখন সেটা হচ্ছে যে আপনাদের একটু শোয়ের প্যাটার্নটা বুঝিয়ে দেই। এই মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশনে আমরা চিন্তা করেছি যে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা আমাদের মডারেটররা যাবেন এবং তারা গিয়ে আমাদের সাথে আপনাদের সাথে কথা বলবেন, এবং আপনাদের সাথে কথা বলার মাধ্যমে আপনাদেরকে মানে কি বলবো যে আপনাদের সাথে কথা বলার মাধ্যমে আপনাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করবেন। এবং এখানে প্রত্যেক মাসেই যেটা হবে, প্রত্যেক উইকে যেটা হবে, যিনি ঘটনা সংগ্রহ করবেন তার সাথে আমরা প্রথম দিন একটা শো করব, এবং তারপরে তিনি ঘটনা কালেক্ট করে নিয়ে আসার পরে বা কালেক্ট কর মানে তার যে কালেক্ট করা ঘটনাটা, সেই ঘটনাটা আমরা পরের উইকে আপনাদের মাঝে প্রচার করব। আমি বলেছি যে সবসময় আমরা চেষ্টা করি আপনাদের জন্য নতুন কিছু করতে, নতুন কিছু উপহার দিতে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের এই পথ চলার শুরু। আশা করছি আপনারা খুশি হবেন, আপনাদের ভালো লাগবে, এবং এই সেলিব্রেশনে আপনারা অংশগ্রহণ করবেন। আজকে আমার সঙ্গে অতিথি হিসেবে আছেন সাবিত, কে বলতে পারে কালকে হয়তো অতিথি হিসেবে থাকবেন আপনি, এবং সেই কারণেই আপনার এলাকার যে ঘটনাগুলো ভালো করে দেখুন শোয়ের প্যাটার্নগুলো। প্রথম প্রথম আমাদের মডারেটররা করছেন এই কারণেই যাতে আপনারা প্যাটার্নটা বুঝতে পারেন, এবং তারপরে কিন্তু আপনারাও চাইলে করতে পারেন। তো আমি সাবিতকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। সাবিত কেমন আছেন আপনি?
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি।
ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এইভাবে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। এখন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে যে আমি চাই আপনি সরাসরি আমাদেরকে সেই অভিজ্ঞতার কথা বলেন। এই যে আজকের যে আমরা যে নেক্সট যে এপিসোডটা করব যেখানে ভূতের ভয়ে, এবং সেইখানে আমরা চেয়েছি যে আমরা কোনো একটা জায়গায় গিয়ে সেইখানকার ঘটনা যেমন তুলে নিয়ে আসবো, সেইখানকার যে সমস্ত স্টোরি টেলার আছে তাদেরকে খুঁজে বের করব এবং তাদের কাছ থেকে সরাসরি ঘটনা সংগ্রহ করব। কোথায় গিয়েছিলেন আপনি?
আসলে এই কনসেপ্টটা যখন হচ্ছে শেয়ার করা হয় আমাদের সাথে, তো আমরা সবাই হচ্ছে খুবই এক্সাইটেড ছিলাম। এটা হচ্ছে মানে আমাদের জন্য এরকম একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি একটা ট্যুরের মতো, প্লাস হচ্ছে বিভিন্ন লিসেনারের সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করা আপনার ভূত ডট কম এর লিসেনারদের কাছে। তো আগে কি করতাম, শুরুতে গিয়ে হচ্ছে যে কোনো একজনের স্টোরি শুনতাম, এখন একসাথে এতগুলো মানুষের স্টোরি শোনা আমার জন্য অনেক নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। আমরা হচ্ছে গিয়েছিলাম মুক্তাগাছা, মুক্তাগাছা জমিদার বাড়ি, যেটা মানে ঐতিহ্যবাহী প্রত্নতাত্ত্বিক একটা হচ্ছে জায়গা। সেখানে হচ্ছে আমরা গিয়েছিলাম শুক্রবারে, একটা শুক্রবারে যাই। তো সেখানে বিভিন্ন লিসনারদের উপস্থিতিতে আসলে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে এত শর্ট একটা রেসপন্সে ওনারা এভাবে যে আমাদের সাথে থাকবেন এটা আমি আসলে আশা করিনি, বাট খুব ভালো ছিল এক্সপিরিয়েন্সটা। আসলে যখন আমরা যাচ্ছিলাম, আমি যাই সাথে আমার একটা বন্ধু, প্লাস হচ্ছে একটা ছোট ভাই যায় সাথে। তো আমরা যাওয়ার সময় মাঝপথে, এটা মানে ভৌতিক কিছু না আসলে, ঘটনাটা হচ্ছে আমাদের সিএনজি যেটা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই সিএনজি এর গ্যাসটা অটোমেটিক শেষ হয়ে যায়, বাট এটার কোনো কারণ আসলে ছিল না। তারপরে রিক্সা করে আমরা যখন জমিদার বাড়ির সামনে পৌঁছালাম, তখন ডটকমের একজন লিসনার মাঝারুল ইসলাম মিঠুন ভাই, উনি হচ্ছে আমাদেরকে রিসিভ করে খুবই মানে সুন্দর করে আমন্ত্রণ জানায় উনি আমাদেরকে। আমাদেরকে রাজবাড়িটা ঘুরে ঘুরে উনি দেখান, জমিদার বাড়ি রাজবাড়িও বলে এটাকে, উনি আমাদেরকে সুন্দর ঘুরে ঘুরে দেখান বিষয়গুলি। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে যে জিনিসটা ভেতরে, সেটা হচ্ছে যে একটা সুড়ঙ্গ আছে, সুড়ঙ্গটা বন্ধ করা, বাট দেখলি কত হিস্টোরিক্যাল একটা ফিলিংস আসে যে এখান দিয়ে হয়তো বা কেউ কখনো ঢুকেছে বা বের হয়েছে, যুদ্ধ হয়েছে, এরকম অনেক কিছু। ঘোড়া শালটা দেখলাম, মানে কল্পনা করছিলাম যে হয়তো বা এখান থেকে কত কত ঘোড়া যুদ্ধে অংশগ্রহণ করেছে বা জমিদার যে ছিল তারাও হচ্ছে এই ঘোড়াতে চড়েছে, মানে খুবই সুন্দর একটা জিনিস। আর যখন হচ্ছে আমরা ফার্স্ট যে শুটটা করি সেটা হচ্ছে ছাদে, জমিদার বাড়ির ছাদে, রানীর মহলের ছাদে। রানীর মহলের পাশে একটা উঁচা জায়গা আছে, সেটা হচ্ছে ছাদ। ওখানে বসার মতো খুব সুন্দর একটা জায়গা আছে, মানে দালানগুলির উপরে যে একটা স্তর পড়ে আছে না, এটাই অনেক ইতিহাসের সাক্ষী আসলে। মানে কি বলবো, আমি জাস্ট উনাদের এই এই বাড়ির কিছু কিছু হচ্ছে জিনিসপত্র শুনে, এই যে এখানে উনি থাকতেন, এখানে রাজার ঘর ছিল, এখানে ছিল রানীর কামরা, এটা হচ্ছে কমন রুম ছিল, ওয়াশরুম, তারপরে হচ্ছে ঘোড়াশাল, এগুলো শুনতে শুনতে আমি আসলে নিজেই অতীতের একটা মানে রোমাঞ্চকর মুহূর্তে আমি হারিয়ে যাই। এটা আমার কাছে খুবই নতুন একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড যারা ঘটনা বলেছে আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ, এবং আমরা সবাই কৃতজ্ঞ ভূত.কম এর ফ্যামিলি। মানুষ খুব সুন্দরভাবে আমাদেরকে গ্রহণ করেছে, এবং কি বলবো, এই এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর ছিল আমার কাছে আসলে ভাইয়া।
এক্সেলেন্ট। যে সমস্ত ঘটনা পেলেন তার মধ্যে তো কিছু ঘটনা আমরা আগামী সপ্তাহে শুনবো, কিন্তু এমন কিছু আছে যে ঘটনাটা আপনি এখন শেয়ার করতে চান লিসেনারদের সাথে, যেটা আগামী সপ্তাহে যাবে না, রেকর্ড করেননি আপনি, কিন্তু আপনি শেয়ার করতে চান বা এলাকাবাসীর কাছে বা ওইখানকার মানুষের কাছ থেকে শুনেছেন?
ওইখানকার মানুষের কাছে আমি যখন হচ্ছে প্রথমবার একটা শুট যখন আমি রেকর্ড করা স্টার্ট করি, তখন আসলে অনেক মানুষ গেদার হয়ে গেছে। তো গেদার হয়ে যাওয়ার কারণে আমি শুটটা স্টার্ট করে উনি যিনি বলছিলেন মাজহারুল ইসলাম মিঠুন ভাই গল্প বলছিলেন, তো আমি কি করলাম একটু সাইডে আসলাম, যেহেতু ওখানে অনেক আওয়াজ হবে, মাইক্রোফোনে সাউন্ড চলে আসবে, তো আমি ওখান থেকে সরে এসে কয়েকজনের সাথে কথা বলছিলাম। তো ওখান থেকে আব্দু সামাদ নামের এক ভাই আমার সাথে হচ্ছে একটা ঘটনা বলে, আমি ওনাকে বলেছিলাম যে ভাই আপনি যদি পারেন ভিডিওতে রেকর্ড করি। পরে উনি বলছে যে ভাই আমার তো এরকম এক্সপিরিয়েন্স নাই, আমি আসলে এটা পারবো না, সরি। তো আমি আপনি আপনাকে জাস্ট ঘটনাটা বলি, আমি বলছি জি বলেন। উনি আমাকে বললেন একটা হচ্ছে নেত্রকোনার জায়গার একটা ঘটনা বললেন, সেখানে একটা জিন্দা পীরের ঘটনা। উনি বললেন পীরে কামেল নাজি শাহের একটা ঘটনা, সেটা হচ্ছে যে ওখানে একটা তালুকদার বাড়ি ছিল, যে জায়গার ঘটনা সেখানে একটা তালুকদার বাড়ি ছিল। তো ওনারা অ্যাকচুয়ালি খুব রিচ ছিল, বাট যখন তালুকদার বাড়ি শুরু হয়নি, তালুকদার বাড়ি আসলে যখন মানে নাম টাম কেউ জানতো না, বংশ ছিল বাট নাম জানতো না একটা সময়, কেউ নামটা মেইনলি জানা যায় হচ্ছে একজনের মাধ্যমে, সেটা হচ্ছে আসমত তালুকদার, ওনার মাধ্যমে নাম জানা যায়, মানুষ জানাজানি করতে পারে আর কি। তো উনি একটা মালিকের ওখানে এই কিছু কনস্ট্রাকশনের কাজ করতো, ওখানেই থাকতো। তো ওখানে থাকার সময় একদিন হচ্ছে মালিক রাতের বেলা তাকে খাবার দিতে যাবে, তার কন্ট্রাক্ট ছিল কি মালিক তাদের খাবার দাবারের দায়িত্বটা নিবে। তো কন্ট্রাক্ট অনুযায়ী মালিক যখন রাতে বেলা ওনাকে খাবার দিতে যায়, তখন উনি দেখেন কি একটা সাপ তার বুকের উপরে বসে তাকে মানে চার সাইড দিয়ে পাহারা দিচ্ছে বলে মনে হচ্ছে, এরকম একটা অবস্থা। এটা দেখে উনি চিন্তা করলেন কি যে এটা তো আসলে কোনো সাধারণ ছেলে নয়, বাট এই চিন্তা তো উনি কেন করলেন, আমি হচ্ছে যে আমাকে ঘটনাটা বলেছে আমি তাকে জিজ্ঞেস করলাম, উনি বললো কি আসলে ওরকম কোনো ব্যাখ্যা তো নাই, যদি জানা যায় আমি আপনাকে আবার জানাবো। তো যাই হোক ঘটনায় ফিরি, তো উনি বললো যে ছেলেটা আসলে স্বাভাবিক কিছু না। তো এই কথা বলে উনি কি করলো, পরের দিন সকালবেলা আসমত তালুকদার যে আছে ওনাকে বললো যে দেখো বাবা তুমি আমার এখানে আর কাজ করো না, আমি বলবো তুমি কোথাও কাজ করো না। তো উনি বললেন কেন, বললো কি তোমার সাথে আসলে কিছু জিনিস আছে যেগুলি হচ্ছে আমাদেরকে বিরক্ত করবে বলে আমি মনে করি। উনি বললেন কি এমন বিরক্ত করবে, আমি তো আপনার এখানে কাজ করেই আসছি, আমার তো আসলে আমি তো দেখতে পাচ্ছি না কোনো সমস্যা। তারপর হচ্ছে মালিক বললো কি না সমস্যা আছে, বাট কি সমস্যা মালিক তাকে এলাবোরেট করে বললো না, তো কাজটা ছেড়ে দিল উনি। এরপরে আস্তে আস্তে ওনার উনি নিজে একটা ব্যবসা শুরু করলেন, এই ব্যবসায় এত উন্নতি মানে কিছুদিন মাসের মধ্যে ওনার ব্যবসা উন্নতি হয়ে যায়। উনি জাহাজের কারোবার ছিলেন, তো ওনার 5-6টা জাহাজ হয়ে যায়, বোট আর কি, যেটা নর্মালি মানুষ যাতায়াতের কাজে লাগে। তো উনি যখন ওনার মার কাছে বিষয়গুলি বলেন যে এখন তো আমাদের অনেক টাকা পয়সা, আমরা হচ্ছে আর কোনো ভাঙা ঘরে থাকবো না, আমরা হচ্ছে একটা ভালো ঘরে থাকবো, তো একটা বাড়ি বানালেন ওনারা। তো ওনার মা ওনাকে জিজ্ঞেস করে যে তুই এত টাকা এত কম সময়ের মধ্যে পেলি কিভাবে। তখন উনি হচ্ছে ওনার মাকে বলেন যে আমার কিরকম সম্পদ আছে তুমি কি সেটা দেখতে চাও, চলো তাহলে। তো উনি হচ্ছে ডকইয়ার্ডে গিয়ে মাকে দেখালেন যে ওনার জাহাজের যে কতগুলি জাহাজ আছে সবগুলি দেখালেন। ওনার মা তো অবাক যে হচ্ছে আমার ছেলের এতগুলি জাহাজ কিভাবে এত কম সময়ের ভেতরে। তো এই ঘটনার পরে ওনাদের আসলে কিছুটা অহংকার জন্মায়, স্বাভাবিক অহংকার জন্মায়, হঠাৎ করে ধনী হয়ে গেছে, মানুষকে মানুষ বলে গণ্য করার মতো কোনো অবস্থা তাদের ছিল না। তো ওই টাইমে আসমত তালুকদারের পরিবারের একটা বিয়ে হয়। ওই বিয়েটাতে আসমত তালুকদার তখন অনেক মোটামুটি বয়স হয়ে গেছে, তার হচ্ছে উত্তরসূরি যারা আছে তারা জমি জমে জায়গা জমি ভাগ করে নিয়ে নেয়। বাট তখনও হচ্ছে পরিবারের মাথা আসমত তালুকদার নিজে। তো উনি বিয়ের একটা অনুষ্ঠান আয়োজন করেন ওনার হচ্ছে নাতনির একটা বিয়ে আর কি। তো ওই বিয়েতে যখন সবার খাওয়া দাওয়া হবে এরকম টাইমে একটা ফকির আসে খাওয়ার জন্য। তো ফকিরটা এসে হচ্ছে এদিক ওদিক তাকিয়ে আছে। তো যে সিকিউরিটি গার্ড ছিল ওনারা এসে ফকিরকে বললো কি যে কি ব্যাপার ফকির বাবা, তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস, তুই এখান থেকে যা, যদি সবাই খাওয়া দাওয়ার করার পরে খাবার কিছু বাঁচে তাহলে তোকে দিব। ফকির বলতেছে কি আমাকে কিছু খাবার দে, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমি খাবো দোয়া করে যাব। তো এরপরে আসমত তালুকদারকে হচ্ছে সিকিউরিটি গার্ডের এই কথাটা জানায়। তো আসমত তালুকদার বলে কি এখানে অনেক মানে ভিআইপি টাইপের মানুষ আসছে, তো এখানে ওনাকে খাওয়ালে আর কোনো মানুষ ওনার সাথে বসে খাবে না, ওই টেবিলে বসে খাবে না, হয়তো আবার বিয়েটাই অ্যাটেন্ড করবে না, চলে যাবে, যেহেতু তাদের সবারই একটা মান সম্মান বা সেলফ রেসপেক্টের বিষয় ছিল। এরপরে আসমত তালুকদার কি করলো, বললো কি ফকিরটাকে তাড়িয়ে দাও। তো ফকির তো কোনো অবস্থাতেই যাবে না, সিকিউরিটি গার্ড তাকে তাড়াতে পারছে না। এমন টাইমে আসমত তালুকদারের নির্দেশে সিকিউরিটি গার্ডেরা ফকিরটাকে হচ্ছে চ্যাংদোলা করে যেরকম ভাবে মানে মানুষকে ধরে নিয়ে যায়, ওরকম ভাবে তিন চারজন মিলে তাকে ধরে নিয়ে গিয়ে একটা মানে ময়লার একটা ঝুপড়ির মধ্যে ফেলে দেয়। তো উনি হচ্ছে মানে কি বলবো একদম কাদা কর্দমায় মাখিয়ে ফেলুন পুরো শরীরটা মেখে যায়। এরপরে হচ্ছে ফকির তো চলে গেল, বিয়ের খাবার দাবার সব শেষ হলো। এরপরে হচ্ছে ফকিরটা আবার আসছে, আবার আসার পরে ওনার হচ্ছে কিছুটা রেগে যায়, বলে কি যে খাবার দাবার নাই, তোকে খাবার দিব না, তোকে তাড়িয়ে দিচ্ছি, তুই জানিস না তোকে খাবার দিব না, তাহলে তুই যা এখান থেকে। উনি যায় না। এরপরে ওনারা সবাই মিলে ফকিরটাকে ধরলো, বাঁধলো, কারণ ফকিরটা কোনো অবস্থাতেই যাবে না। কোমরে দড়ি পরিয়ে ওনাকে হচ্ছে আশেপাশের একটা পুকুরের মধ্যে নিয়ে গিয়ে, মানে পুকুরে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন যে বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে এলাকার, ওনারা হচ্ছে ফকিরকে দেখে বলছে যে মানে মজা নেয় যেরকম ভাবে মানুষ আর কি, ফকির ফকির বলে বলে ফকির ধরছে এরকম কথা। এরপরে ফকিরটাকে নিয়ে গিয়ে একটা পুকুরের মাঝখানে ফেলে দেওয়া হয় আর কি, লিটারালি ফেলে দেয় তাকে। মানুষ আর কি মানে যখন পশু হয়ে যায় তখন আসলে কিছু বলার থাকে না, ফকিরটা গোগরে ধরে ফেলে দেওয়া হয়। এবং এরপরে ফকিরটা হচ্ছে যেটা করে, এটা উনি পরে বলেছিলেন, ফকিরটা যেটা করে সেটা হচ্ছে পানির নিচে যখন ও চলে যায় দড়ি টানার পরে সে পানির উপরে আসছে না। তো সবাই চিন্তা করে কি ব্যাপার, ফকির এমন কোথায় আটকালো যে পানির নিচ থেকে আসছে না। তো তখন ওখানে ডুবুরি পাঠানো হয়, ডুবুরি যাওয়ার পরে ডুবুরি ফকিরের কোনো ট্রেস খুঁজে পায় না। এমন দেখছে যে দড়িটা হচ্ছে পেঁচিয়ে পেঁচিয়ে অনেক দূর পর্যন্ত চলে গেছে, বাট ফকিরের কোনো নাম নিশানা নাই। বাট দড়িটা এত বড় ছিল না যে এরকম ভাবে পানি নিচে তলিয়ে যাবে, পেঁচিয়ে যাবে, এত বড় দড়ি ছিল না। তো এরপরে হচ্ছে কি তারা চিন্তা করছে যে ফকির এখনো কেন ওঠে না, বা এখানে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে তাহলে তো একটা পুলিশের কেস হয়ে যাবে, ভয় ভয় ছিল তারা। প্রায় মোটামুটি 10-15 মিনিট পরে ফকির নিজেই হচ্ছে হাত জোর করে আপনার ওই পুকুর থেকে উঠে আসে। তো উঠে আসার পরে ফকির ওই দৌড় দিয়ে হচ্ছে কি একটা কলা গাছের কলা বাগানের ভেতরে ঢুকে যায়। ঢুকে যাওয়ার সময় সে হচ্ছে একটা একটা কলা খাচ্ছে আর বলছে কি তোরা কি কলা খাবি কেউ। তো আসমত তালুকদারের পরিবার বলছে না আমরা কলা খাবো না, তুই এতক্ষণ নিচে কি করছিলি, ফকির বলে বলছি। ফকির বলল আমার একটা ভাই আছে, সে হচ্ছে একজন জিন, তোরা যখন আমাকে পানি নিচে ফেলে দিলি না আমি ওই জিনের ঘরে গিয়েছিলাম। তো সেই জিনের ঘরে আমি তাকে বললাম কি যে দেখ ওরা আমার কাছে আমার সাথে কত অবিচার করলো, আমি একটু খাবার খেতে চেয়েছিলাম, আমাকে খাবার তো দিলই না, বরঞ্চ আমাকে কাদায় ফেলে দিল, তো তুই কিছু একটা কর। যে জিনটাকে সে ভাই বলছে সেই জিনটাকে সে বললো তুই কিছু একটা কর। কিন্তু সেই জিনটা বললো কি যে আমি কেন কিছু করবো, তোরই তো ক্ষমতা আছে, তুই যেটা চাস সেটা কর। পরে সে জিনের সাথে এই কথা বলে পানি থেকে উপরের দিকে উঠে আসে। আসার পরে সে সেই কলা বাগানের ভেতরে চলে গেল কলা খাওয়ার জন্য, একটা একটা কলা খাচ্ছে আর হচ্ছে কলার যে ছোকলা বা ছালটা আছে ওটা ছিটিয়ে দিচ্ছে মানুষের উপরে। তো মানুষ রাগান নিত, বাট ফকিরের কাছে যেতে মানুষ ভয় পাচ্ছে, কারণ এতক্ষণ 10-15 মিনিট পানির নিচে থাকার পর একটা মানুষ তো বেঁচে থাকতে পারে না, অবশ্যই তার মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা আছে, এটা জানার পরে মানুষ আর তার কাছে ভয় যাচ্ছে না। তো সে কলা খাওয়ার পরে একটা কলা সে রেখে দিল, বললো কি এই কলাটা আমি খাবো না, এটা হচ্ছে তোর উত্তরসূরির জন্য আমি একটা প্রমাণ হিসেবে রেখে চলে গেলাম। এই কথা বলে ফকির চলে গেল। এরপর থেকে তালুকদার বাড়িতে যেন মানে একটা বিভীষিকাময় অবস্থা। হঠাৎ করে কোত্থেকে মানে মারাত্মক একটা ঝড় আসলো, তালুকদার বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেল একদম। আস্তে আস্তে দিন যাওয়ার পর থেকে তালুকদার বাড়িতে একটা মহামারী লাগে, সেই মহামারীতে মোটামুটি প্রায় সব সদস্যই মারা যায়, এক দুইজন বেঁচে থাকে। এখন হয়তো বা যে আমাকে ঘটনা বলেছেন উনি বললেন যে এখন হয়তো বা এক দুইজন বেঁচে আছে বা একজনই হয়তো বা বেঁচে আছে, যেহেতু উনি এতগুলি কলা খেয়েছিলেন, কলার নাম্বার গুলি ছিল আসলে, যতগুলি কলা উনি খেয়েছিলেন আসলে ততগুলি মানে মেম্বার ছিল তালুকদার বাড়ির বংশে, ততজন মানুষের একটা মানে গণিত ছিল। একটা কলা যখন খায় নাই তখন সে আসলে কি করেছে যে ওই পরিবারের সাথে কি হবে বা হচ্ছে এগুলা সাক্ষী হিসাবে একটা উত্তরসূরি উনি রেখে গেছেন। তো এখন ওই জায়গাতে একটা মাজার আছে, সেই পীরে কামেল নাজির শাহের মাজারটা আছে, ওটাকে অনেকে বলে জিন্দা পীরের মাজার বা জিন্দা উলির মাজার, এই নামে হচ্ছে ওই এলাকায় এই মাজারটা একদম বিখ্যাত। তো এটাই উনি আমার সাথে শেয়ার করেছেন ঘটনাটা।
এক্সেলেন্ট। আমরা একটু আমরা আমরা এই মানে প্রথম যে ঘটনাটা শুনলাম খুবই এক্সাইটিং, এবং আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদেরকে ইমেল এখানে টেক্সট করছেন, অনেকে আমাদেরকে এখানে কমেন্ট করছেন। আমি দেখতে পাচ্ছি এম ডি রনি লিখছেন নাচল চাপাই নবগঞ্জ থেকে তিনি শুনছেন, ফরদিন নুসরাত আছেন মুন্সীগঞ্জ থেকে, পিকুল হালদার আছেন ঝালকাঠি থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মীর রাব্বি এবং তিনি একটা তিনি হচ্ছে, এছাড়া আমাদের দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আছেন, সজীব মল্লিক আছেন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মুন্নি আক্তার, এম ডি রাসেল খান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রাজ খান, তাসনিম নিশাত, আমাদের সঙ্গে আছেন তৈয়বা আক্তার, আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মফিদুল ইসলাম, ওমান থেকে আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আছেন মারুফ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই আসলে অনেকেই আমাদেরকে লিখছেন, অনেকে আমাদের সাথে কথা বলছেন। আমাদের ফেসবুকে আমি দেখতে পাচ্ছি যে বর্ষা জান্নাতুল আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এছাড়াও শেরপুর থেকে আছেন দেখতে পাচ্ছি জাহানারা মিতু, আরও অনেকেই আমাদের সঙ্গে আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ এইভাবে ভালোবাসা দেবার জন্য, এইভাবে আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য। আসলে ইউটিউবে বা ফেসবুকে যাই বলেন না কেন, আমরা আমাদের শোটাকে অ্যাভেলেবেল করে দিই শুধুমাত্র একটা কারণেই, সেটা হচ্ছে যাতে হচ্ছে আপনারা যেভাবে চেয়েছিলেন সেভাবে শোটাকে শুনতে পারেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এটা একটা বিশাল বড় কিন্তু একটা মানে রিস্ক নেওয়া আমাদের জন্য, সো আপনাদের সাপোর্টটা খুবই দরকার এখানে। সো আপনারা যদি আমাদেরকে সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটাকে, এবং আমাদের যে পেজ আছে সেই পেজে যদি আপনারা কানেক্টেড থাকেন, তবে ডেফিনেটলি আমরা এটাকে এগিয়ে নিতে পারবো। এবং আজকে যে শোটা হচ্ছে যেখানে ভূতের ভয়, এটার কারণটা কি, এটার কারণটা হচ্ছে যে এই যে এই আমাদের যে মিলিয়ন সাবস্ক্রাইবার সেলিব্রেশন, সেটা যে আমরা করবো ফাইনালি সবার সাথে, সেই জন্য আমাদের যে সমস্ত মানে আমাদের মানুষজন যারা আছেন, আমাদের মডারেটর, আমাদের ছোট ভাইরা যারা আছেন, তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছেন আপনাদের কাছ থেকে ঘটনা সংগ্রহ করতে, এবং আপনারাও আমাদের সঙ্গে কিন্তু এই 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 যাত্রায় অংশ নিতে পারেন। আপনারাও চাইলে আপনাদের এলাকার পার্শ্ববর্তী কোনো জায়গায় বা কোনো আপনাদের এলাকারই কারো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন। প্রথম দিন আপনাকে আমার সাথে লাইভ করতে হবে, এবং দ্বিতীয় দিন আপনার যে ঘটনাটি, আপনি যে ঘটনাটি মানে সংগ্রহ করেছেন, সেই দিন আপনি থাকবেন আমার ভূমিকায়, আর একজন স্টোরি টেলার থাকবেন যিনি আপনার সাথে ঘটনা শেয়ার করবেন। তো আমি পুরো জিনিসটাই এইভাবেই চালাতে চাই 1 মিলিয়ন পর্যন্ত। চলুন আমরা সেলিব্রেট করি 1 মিলিয়ন সবাই একসঙ্গে, এবং আশা করছি যে আপনি আমার সঙ্গে এই পুরো জার্নিতে থাকবেন। আমরা চলে যাচ্ছি আবারও সাবিতের কাছে। সাবিত, একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে মানে আপনি যে ওইখানে গেলেন, আপনার কাছে এমনিতে মানে ওই জায়গায় যখন ঘটনা সংগ্রহ করছেন, আর এমন কিছু আপনার চোখে পড়েছে কিনা যেটা মানে আমরা শেষ করবো শোটা, তার আগে একটু জানতে চাচ্ছি, আর এমন কিছু আপনার চোখে পড়েছে কিনা যেটা উল্লেখ করার মতো?
উল্লেখযোগ্য বিষয়টা আসলে হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মানে এক্সাইটিং আর হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা লেগেছে, দ্যাট ইজ হচ্ছে সুড়ঙ্গটা। সুড়ঙ্গটা আমার সব থেকে বেশি আমাকে টেনেছে। আমার কাছে মনে হচ্ছে কি যে আমি যখন সুড়ঙ্গটার কাছে যাই, তখন আমার কাছে মনে হচ্ছে যে ওটা আমাকে ডাকছে কোনোভাবে, একবার হলো দেখবো, কিন্তু কি দেখবো আমি আসলে সেটা বুঝতে পারছিলাম না। তখন সেখানে যে আপনার গাইড গুলি আছে, ওনারা যে গাইডরা থাকে, ওনাদের কাছে আমি কিছু প্রশ্ন করলাম যে এই সুড়ঙ্গটা আসলে বন্ধ যে করে দেওয়া হয়েছে, এটার আসলে ইতিহাসটা কি? ওনারা বললেন যে বিভিন্ন সময়ে যখন যুদ্ধ লাগতো, তখন হচ্ছে রাজা বা হচ্ছে জমিদার যারা ছিল ওখান থেকে পালানোর কাজ করত। বিষয়ে আমাকে মাঝার ভাইও বললো, যেটা সুরঙ্গ, যিনি আমাকে মেইনলি মানে খুবই সাদরে গ্রহণ করেছিলেন, খুবই সুন্দর করে উনি আমাকে জায়গাগুলি ঘুরিয়ে দেখিয়েছেন। তো গাইডের সাথে কথা বলার সময় উনি আমাকে যেভাবে মানে বর্ণনা করলো, মানে বেশ পরাইজিং জিনিসটা আমার কাছে, আমার কাছে খুবই অ্যামেজিং লেগেছে। উনি বললো যে এখান দিয়ে এভাবে যেত, এখান দিয়ে এভাবে যেত। আমি আমি ভাবছিলাম কি ভাইয়া জানেন, যে আমি আসলে নিজেকে ওই জায়গায় কল্পনা করতে পারছি, যে আমি হয়তো বা কোনো একটা ওরকম একটা ইতিহাসের মতো একটা জায়গায় চলে গেছি, যেখানে এত এত ইতিহাস, সেখানে মানে হয়তো বা দাফন আছে, এই যে দালান কোঠা, এই যে সুড়ঙ্গ, এগুলো হয়তো বা অনেক কিছু সাক্ষী, হিস্টোরিক্যাল প্লেস। তো মানে আমাকে খুব টানে এই জিনিসগুলি। আমার কাছে মনে হচ্ছিল আমি নিজে হয়তো এটার ভেতরে যাচ্ছি, যুদ্ধ লেগেছে, আমি পালিয়ে যাচ্ছি বা হচ্ছে ওখান দিয়ে যাচ্ছি, মানে অন্য ধরনের একটা অনুভূতি। এটা আসলে বোঝানো যাবে না বলে আমার, যখন আমি এই কথাগুলো বলছি এখন আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। মানে খুবই সুন্দর ছিল, আমার কাছে সুড়ঙ্গটা মেইন একটা আকর্ষণ ছিল। আর হচ্ছে কি, ঘোড়াশাল, ঘোড়াশালটা একদম অন্ধকার শুটিং, আমি ঘোড়াশালের সামনে একটা শুট করা আছে আমার, ওখানে যখন আমি শুট করলাম তখন পেছনে দেখছিলাম যে অন্ধকার একটা জায়গা, হঠাৎ করে মানে নিজের অজান্তেই দেখলাম হয়তো বা কোনো একটা ঘোড়া দুই পা উঠিয়ে হচ্ছে অভ্যর্থনা জানাচ্ছে, বা হচ্ছে যখন তার মালিক তার কাছে যাচ্ছে হয়তো বা তাকে কুর্নিশ করছে, এরকম এই জিনিসগুলো আমার কল্পনাতে ছিল। আসলে নাকি ইতিহাস কোনো একটা ভাবে আমার মাথায় মানে ভর করেছিল, আমি আসলে জানি না, বাট অনুভূতিটা খুবই সুন্দর ছিল। আমি কিছুক্ষণের জন্য হলেও বর্তমান দুনিয়া থেকে পিছিয়ে অনেক দূরে চলে গিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছিল আসলে অনুভূতিটা।
এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এবং আর কোন ছোট স্টোরি আছে যেটা শেয়ার করতে চান আপনি সাবিত আজকে আমাদের সঙ্গে?
জি জি, আরেকটা ছোট্ট একটা মোটামুটি স্টোরি আছে, যেটা হচ্ছে শাহরিয়ার আলম ভাই আমাকে বলেছিলেন সেখানে। তখন স্টোরি রেকর্ডিং চলছিল একজনের, তো আমি আসলে স্টোরি রেকর্ড করার সময় ওনাদের স্টোরি শোনার থেকে বেশি লিসনারদের সাথে ইন্টারঅ্যাকশন করছিলাম। অনেক মানুষ তো, তো সবার সাথে তো এক মানে কিছুক্ষণ তো কথা যদি আমি বলি অনেক সময় কনজিউম হয়, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এমন টাইমে ফেরার টাইমে যখন আমরা একটা জায়গায় বসলাম, তখন হচ্ছে একজন আমাকে বসার আগে দিয়ে আর কি শুটিং এর সময় একজন আমাকে একটা স্টোরি শেয়ার করলো, তার বোনের স্টোরি। উনি হচ্ছে মোটামুটি একটা জেলে টাইপের মানুষ, উনি জেলে আর মাছ ধরে। তিনি আমাকে বললো কি যে একদিন আজ থেকে প্রায় 2 বছর আগে একদিন হচ্ছে উনি সন্ধ্যার দিকে মাছ ধরতে যায়, মাছ ধরে যখন সে ফেরে সে বড় বড় কয়েকটা কাতলা মাছ ধরেছিল। সে কাতলা মাছগুলি যখন সে বাসায় নিয়ে আসে, তার বোনকে সে বলে কি মানে বাসায় মেম্বার হচ্ছে তিনজন, একজন উনি নিজে, একজন ওনার বোন, আর একজন হচ্ছে ওনার মা, তিনজনের ফ্যামিলি, উনি তখন বিয়ে শাদি করেননি। তো ওনার বোনকে উনি বললেন কি যে বোন তুমি কাতলা মাছটা কাটো সুন্দর করে, হচ্ছে মাথা আজকে মুড়ি ঘন্ট করবা। তো মুড়ি ঘন্ট করার জন্য ওনার বোন যখন মাছ কাটার জন্য মাছটা রেখে ফ্রেশ হওয়ার জন্য, মাছ কাটার আগে ফ্রেশ হওয়ার জন্য বা বুটিগুলি হচ্ছে একটু ধার দিয়ে দেওয়ার জন্য, উনি হচ্ছে সন্ধ্যার দিকে একটু যে কলপার থাকে ওখানে গিয়ে, কলপারের যে হচ্ছে প্লাস্টার করা জায়গাটা থাকে ওখানে হচ্ছে উনি দা বুটি ঘষা শুরু করলো, ঘষে ঘষে ক্লিন করার চেষ্টা করছে। এমন সময় সামনে একটা বাঁশঝাড় ছিল, ওই বাঁশঝাড় থেকে উনি কিছু একটা শব্দ শুনে, একটা ভেড়ার মতো কিছু একটা, লোমস একটা ভেড়া যদি রাত্রেবেলা হেঁটে যায় হেরিকেনের আলোতে যেরকম তাকে দেখা যাবে ওরকম, দেখলো যে একটা ভেড়ার মতো কিছু একটা হেঁটে যাচ্ছে। এটা দেখে উনি অবাক হয়নি, উনি চিন্তা করলো গ্রামের হয়তো বা কোনো একটা মানুষ পালে তো এখান থেকে হেঁটে যেতেই পারে, এটা কোনো বড় কিছু না। তো উনি দেখলো কি ভেড়াটা দূর থেকে, দূরে যাওয়ার পরে ভেড়াটা যখন ডাকছে মনে হচ্ছে ভেড়াটা খুব তার কাছে এসেই ডাকছে, যেরকম একটা মানুষ যখন কথা বলে আমার কাছে তখন যতটা ক্লিয়ার শোনা যায়, দূরে গেলে কিন্তু ততটা ক্লিয়ার শোনা যাবে না, বাট উনি দূর থেকেও ভেড়াটার আওয়াজটা ওরকম ভাবেই পাচ্ছে। আওয়াজ পাওয়ার সময় উনি একটু দেখলো যে আসলে ভেড়া এখানে আরো কিছু আছে কিনা, কারো হারিয়েছে কিনা। তো উনি একটু বাজার থেকে সামনে গেল, সামনে যাওয়ার পর উনি দেখলো কি ভেড়াটা তো নাই, বাট একটা মানুষ যাচ্ছে, বাট মানুষটার কোনো মাথা নাই। তা আমি বললাম কি যে ভাইয়া এটা কেমন কথা বললেন, যে মানুষের মাথা নাই তো কি আছে, উনি কিভাবে বুঝলো যে মানুষটার মাথা নাই? উনি তখন আমাকে বললো কি মাথা তো নাই ঠিক আছে, কিন্তু ওনার মাথার জায়গায় একটা মোমবাতি জ্বলছে, যেটাকে বলে ওনাদের ভাষায় বলে হচ্ছে, আমাদের গ্রামে আমি এই ঘটনাটা শুনেছিলাম, আমাদের নিজের নানি বাড়ির গ্রামে কল্লাকাটা বেটা বা কল্লাকাটা ব্যক্তি বলা হয়, কল্লাকাটা মানুষ। তো এটার ইতিহাস কি, আমি তাকে জিজ্ঞেস করি এটা ইতিহাস কি, পরে বলে এটার ইতিহাস আসলে কেউ জানে না, অনেক বছর ধরে আমাদের দাদারা বাপের জন্মের আগে অনেক পুরানা আমল থেকে এটা তারা দেখে আসছে, রাত্রেবেলা মাঝে মাঝে দেখা যায়। ওনার বোন এটা দেখে ভয়ে হচ্ছে দৌড়ে ঘরের ভেতরে ঢুকে যায়। ঘরের ভেতরে ঢোকার সময় উনি বললো কি মানে উনি শুনতে পেলো যে ওই যে কল্লাকাটা ব্যক্তিটা আছে সে কথা বলছে, এবং কথা এমন ভাবে বলছে যে আমার মানে তোর সাথে আমার যে মানে ইয়ে তো ছিল, মানে তোর সাথে আমার যে হচ্ছে একটা কানেকশন সেটা এখনো শেষ হয়নি, বা কথোপকথন সেটা শেষ হয়নি, তো এটা শেষ হবে। এই কথা বলে উনি হচ্ছে চলে গেল, বা আপুটা ভেতরে চলে আসলো। দুই দিন পর থেকে ওই দিন সে আর মুড়ি ঘন্ট রান্না করতে পারেনি, বা যত কারণ যতবার উনি রান্না করতে যে উনার চুলাতে আগুন ধরে না। তো ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, মুড়ি ঘন্ট রান্না করার দরকার নেই, ভাত যেটা আছে হচ্ছে পান্তা করে খেয়ে ফেলবো। তো পান্তা করে ভাত খেয়ে ফেলে ওনারা। তো এই দুই দিন পর থেকে ওনার বোনের আচরণ আসলে কিছুটা অস্বাভাবিক হয়ে যায়। যেমন উনি খুব রাতের বেলা হচ্ছে পার ছাড়ে নিচে গিয়ে বসে থাকে, কোনো কারণ ছাড়া বসে থাকে, একদম কোনো কারণ নেই বসে আছে, বাট কোনো ক্ষতি করে না কারো, চিৎকার করে না, বা হচ্ছে একটা পজেসড মানুষ যেরকম আচরণ করো, কোনো কিচ্ছু না, উনি জাস্ট গিয়ে চুপচাপ বসে থাকে। যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কেন ওখানে গিয়ে বসেছিলে, তখন ও বলে কি যে ওই লোকটা আমাকে ডেকেছিল, তার নাকি আমার সাথে মানে কিছু কথা আছে যেগুলো এখনো শেষ হয়নি, সেই লোকটা আমার সাথে এই কথাগুলি বলা শেষ করতে চায়। তো শেষ করার পরে সে চলে যাবে, কিন্তু কি কথা সেটা আর হচ্ছে তখনও জানা যায় না। এর দুই দিন পর থেকে ওনার আচরণ আরেকটু অস্বাভাবিক হয়, যেহেতু তার ভাইয়া জেলে ছিল, তো মাছ ধরে যখন আনতো রান্না করতে বলতো, দেখা যেত উনি কাঁচা মাছগুলি খাওয়ার চেষ্টা করছে, খেত না বাট খাওয়ার চেষ্টা করতো, মুখের সামনে নিত, মনে হতো কিছু একটা তাকে মুখের সামনে মাছটা নেওয়াচ্ছে, বা যখন সে নিজের সেন্সে ফিরে আসে তখন সে মাছটাকে ফেলে দেয় আর কান্নাকাটি করে, বলে যে ভাইয়া আমি আসলে কাঁচা মাছ খেতে চাই না, আমাকে খাওয়ার জন্য বাধ্য করে, আমি কি করতে পারি। এরপর হচ্ছে দুই গ্রাম পরে ওনার একটা ওঝা ছিল, মানে গ্রামের মানুষ যখন এই ঘটনাটা জানে তখন বলে কি কালো ওঝা নামের একজন ওঝা ছিল, বলে কি কালো ওঝার কাছে নিয়ে যাও, কিন্তু কালো ওঝার কাছে ওনারা আসলে যেতে চায় না, কারণ হচ্ছে কালো ওঝা পুফরি কালাম করে, তো ওনারা চিন্তা করে যে পুফরি কালাম করলে হয়তো আমি ইমান থাকবে না, তো এই চিন্তা করে কালো ওঝার কাছে ওনারা যায় না। বাট ঘটনাটা আস্তে আস্তে মানে পানি মাথার উপরে চলে যাওয়ার মতো একটা অবস্থা, আপু আস্তে আস্তে যে কোনো জলাতঙ্ক রোগীর যেরকম হয়, পানি দেখলে ভয় পায় বা খাবার খেতে চায় না, উনি আস্তে আস্তে খাবার খাওয়া বন্ধ করে দিল, শরীরের ওজন একবারে কমে যাওয়া শুরু করলো হঠাৎ করে। তো এমত অবস্থায় হচ্ছে ভাইয়া কি করলো, মসজিদের ইমামের সাথে আগেও যোগাযোগ করেছিল, বাট ওরকম কোনো রেসপন্স পাওয়া যায়নি, কারণ ইমাম সাহেব বলেছিল যে দেখো বাবা আমি এরকম কোনো কাজ আসলে করি না, বাট আমি যদি কারো খোঁজ খবর বা সন্ধান পাই তোমাকে আমি জানাবো। এতটুকু বলার পরে ওই ভাই হচ্ছে এরপরে আবার হচ্ছে গ্রামের মানুষের সাথে গিয়ে পাশের গ্রামের মসজিদের ইমামের সাথে কথা বলে, উনি বললো আচ্ছা ঠিক আছে আমি যাবো, কিন্তু আমি একা যাবো না, আমার একটা বন্ধু যাবে সাথে, উনি আসলে এই কাজগুলি করে। তো ওখানেও হচ্ছে ওই যে ভাই আছে শাহরিয়ার আলম ভাই, উনি হচ্ছে বললো কি যে কুফরি কালাম যেন না হয় কোনোভাবে। তো বললো হুজুর বললো না কোনো কুফরি কালাম হবে না, উনিও একজন ইমাম, আমার সাথে যাবে তিনিও একজন ইমাম। তো উনারা গেলেন, যাওয়ার পরে রাত্রে সন্ধ্যার পরে মাগরিবের পরে উনারা গেলেন, যাওয়ার পরে হচ্ছে যে বিছানায় হচ্ছে ওনার বোন শুয়ে আছে, বিছানার চারপাশে লবণ দিয়ে একটা বৃত্ত আঁকলেন এবং বৃত্তর ভেতর ওনারা আসন করে বসল। তো আসন করে বসার পরে ওনারা হচ্ছে আপুর উপরে কিছু মানে দুয়া কালাম পড়া শুরু করলেন। তো আপুর আচরণ যেরকম একটা পজেসড ব্যক্তির সামনে রুকায়া করার সময়, দুয়া কালাম পড়ার সময় যখন উনি হচ্ছে চিৎকার করে বা অস্বাভাবিক আচরণ করে, আপুর ওরকম কোনো আচরণ না, উনি জাস্ট উঠে চুপ করে বসলেন, বললেন কি যে আমাকে কেন ডেকেছিস। তো ইমাম সাহেব বললেন কি যে এই মেয়েটাকে কেন এরকম পেরেশান করছিস। তো বললো কি যে আমি যখন ও যখন ওখানে দাঁত বটিতে দাঁড় করাচ্ছিল ওকে আমার দেখে ভালো লেগেছে, আমি ওর সাথে থাকতে চাই। পরে বললো তুই কে। পরে বললো যে হাজার বছরের পুরাতন আমি, আমাকে সবাই কল্লা কাটা লোক নামে চেনে। পরে বলে কেন তোর কল্লা নাই কি কারণে। পরে বলে কি এত কথা আমি বলতে চাই না, আসলে আমি ওকে ছাড়বো না। তো এরপরে হচ্ছে হুজুরা নানা তদবির করে এবং ওকে হচ্ছে থাকতে বাধ্য করার জন্য বলে কি যে দেখো তুমি একটা জিন, ও একটা মেয়ে মানুষ মানুষ আর কি, তোমাদের আসলে তুমি যেটা চাচ্ছ এটা আসলে আমাদের ইসলাম সমর্থন করে না, তুমি তো একজন মুসলমান তাই না। সে বলল কি জি আমি মুসলমান। পরে তাকে হচ্ছে তওবা করানো হলো, উনি যে ওই যে এরকম হাত পা ছড়াছড়ি বা জিনিসপত্র ভাঙুন এরকম কিছু না, ওনাকে যখন হচ্ছে ইসলামের জ্ঞান আরো সুন্দর করে দিলেন হুজুররা, তখন উনি হচ্ছে বুঝতে পারলো বিষয়টা যে ওনার ভুল হয়েছে। উনি এরপরে বললো কি আচ্ছা ঠিক আছে আমিও যাবো, কিন্তু আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে বললো কি একটা খাসি দিতে হবে আর তিনটা বড় বড় কাতলা মাছ দিতে হবে, এবং এটা দিতে হবে সেই বাঁশঝাড়ের ওখানে যেখানে সে ভেড়াটাকে দেখেছিল, ওই ভেড়াটা যেই জায়গায় দেখেছিল ওখানে রেখে আসতে হবে, যদি আসার রেখে আসার পরে পেছনে ফিরে তাকানো যাবে না, আর পরের দিন ভোরবেলা ওই দিনই ভোরবেলা সেদিন রাতেই ভোরবেলার দিকে আর কি গিয়ে একবার দেখতে হবে, একটা কাতলা মাছের ল্যাচ পড়ে থাকবে, যদি একটা কাতলা মাছের ল্যাচ পড়ে থাকে তার মানে হচ্ছে সে চলে গেছে, একটা আর কি সাইন দিয়ে যাবে যে সে চলে গেছে, আর যদি সে এটা গ্রহণ না করে তাহলে হচ্ছে ওগুলো ওভাবেই থাকবে। তো এই মানে ওনার যেই চাওয়াটা ছিল এই চাওয়াটা জোগাড় করতে আসলে ওনাদের খুব কষ্ট হয়, কারণ ওনারা এত বেশি সচ্ছল ফ্যামিলি না, তো গ্রামের ফ্যামিলি, তো গ্রামের মানুষের কাছ থেকে সাহায্য তুলে তুলে ওনারা ব্যবস্থা করে এই জিনিসগুলি রেখে আসে ওখানে, হুজুরের কথা মতো রেখে আসে। তো পরের দিন ওই দিন ভোরবেলা নামাজ পড়তে উঠে সবাই গিয়ে আজানের পরে দেখি ওখানে একটা জাস্ট কাতলা মাছের ল্যাচ পড়ে আছে। তো সবাই বুঝতে পারলো চলে গেছে। এরপর হচ্ছে হুজুর মেয়েটার কাছে এসে বললো কি যে দেখো তুমি আসলে মানে মানুষ মাঝে মাঝে অপ্রাকৃত অনেক কিছু দেখতে পারে, এটা আসলে মানুষেরও দোষ না, ওদেরও দোষ না, ওরা হয়তো বা কোনো কোনো টাইমে ভিজিবল হয়ে যায় মানুষের সামনে, ভুলে ভয় পেয়ে যায় বা মানুষকে পছন্দ করে ফেলে। তো আমি তোমাকে একটা তাবিজ দিব, সেই তাবিজটা তুমি ধারণ করবা আমৃত্যু, আমৃত্যু তাবিজটা ধারণ করবা। আর হচ্ছে তুমি কখনো ওই বাসঝাড়টার ভেতরে যাবা না, যেহেতু তোমাকে একবার জিন ভর করেছে তোমার উপরে, সুতরাং তোমার ভেতরে যে একটা দরজা আছে, একটা দরজা থাকে মানুষের ভেতরে বন্ধ একটা দরজা যেখানে তোমার আত্মাটা থাকে, বাট ওই দরজার ভেতরে যখন একটা জিন প্রবেশ করে তোমার সেই দরজাটা খুলে গেছে। তুমি এখন জিনেদের কাছে খুব সুন্দর একটা ইজি টার্গেট, কাজেই তুমি বাসঝাড়ের ভেতরে কখনো যাবা না, আগামী 41 দিন কোনো মৃত বাড়িতে তুমি যাবা না। আর হচ্ছে এই তাবিজটা যখন তুমি বাথরুমে যাবা বা ওয়াশরুমে যাবা তখন এটা খুলে যাবা, এবং বাথরুমে যাওয়ার একটা আমল দোয়া আছে সেটা পরে যাবা, বাইরে আসার সময় দোয়াটা পরে তাবিজটা আবার পরবা, তাবিজটা নিয়ে কখনো তুমি বাথরুমে যেতে পারবা না। তো ওনারা রাজি হয়, আস্তে আস্তে সবকিছু ঠিক হতে থাকে, উনি 41 দিন কোনো মরা বাড়িতে যান নাই, নিয়মকানুন ফলো করতে থাকে, এখন আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো ফ্যামিলি এখন মোটামুটি ভালো আছে, বিয়ে শাদী হয়ে গেছে, তো এখন সবকিছু ঠিক আছে বাসায়।
অনেক ধন্যবাদ। এবং আমাদের আজকের যে প্রথম যে এপিসোডটা, অর্থাৎ প্রথম যেদি আমরা যেটা করলাম সেটা সাবিত আমাদের সঙ্গে ছিল, এবং সাবিত অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এইভাবে গিয়ে সবার ঘটনা সংগ্রহ করেছেন বা প্রথম এপিসোডটি আপনি সাহস করে করেছেন বলে আমাদের এই যাত্রাটা শুরু হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সো আমরা আজকের মতো বিদায় নেব, এবং আজকে সাবিত এবং সাবিতের যে ঘটনাটা উনি ও সংগ্রহ করেছে অনেক কষ্ট করে সেখানে গিয়ে, এবং কি অমানসিক পরিশ্রম করতে হয় এগুলো নিয়ে আপনারা যারা ঘটনা সংগ্রহ করেন নিশ্চয়ই জানেন। তো সেই জন্য আমি আমার কৃতজ্ঞতা জানাই সাবিতকে, আমার ছোট ভাইয়ের মতো, এবং সাবিতকে আমি কৃতজ্ঞতা জানাই আর আমাদের সাথে এখনো অক্লান্তভাবে পরিশ্রম করছে। রোমান, আমি জানি যে রোমানের কাজ শুরু হয়ে গেছে, তানবির তুষার একটা প্ল্যান করেছে, প্রত্যেকেই আমাদের প্রত্যেকেই প্ল্যান করছেন, এবং আপনিও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন, আপনিও প্ল্যান করতে পারেন। এবং আমি দেখতে পাচ্ছি যে সাবিত আজকে যে ঘটনাটা আজকে শেয়ার করলো খুব চমৎকারভাবে কিন্তু সাবিত আজকে উপস্থাপন করেছেন, এবং আমার মনে হয় যে আপনারা অনেকেই বলছিলেন যে গেস্ট নিয়ে এসে শো করা, তো আমি সেই জিনিসটা কিন্তু সবসময় চেয়েছি। যখন দেখছি যে স্টুডিওতে আপনারা আসতে রাজি না বা কোভিড এর পরে পুরো সিচুয়েশন ওরকম, তখন আমরা একটা অন্য ফরম্যাট বের করে এভাবে রেগুলার এইভাবে প্রত্যেক মঙ্গলবারে আমরা ফিরে আসতে চাই, এবং প্রত্যেক বৃহস্পতিবারেও কিন্তু আমরা আসি একটা নতুন এপিসোড মানে একটা নতুন স্টোরি নিয়ে, এবং প্রত্যেক শুক্রবারেও আমরা ফিরে আসি একটা নতুন এপিসোড নিয়ে। আমাদের সঙ্গে থাকুন, যে কোনো প্রয়োজনে আমাদের মডারেটরদেরকে প্রশ্ন করুন, এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি অবিলম্বে সাবস্ক্রাইব করুন, এটা খুবই দরকার। সালমান দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে শুনছেন আমাদেরকে, রাজীব খান আছেন আমাদের সঙ্গে গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে তিনি শুনছেন, সুদীপ রায় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন ফেরদৌস ইসলাম, আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই, সবাই আমাদের সঙ্গে সাপোর্ট দিচ্ছেন আমাদেরকে, যেভাবে আমি আসলে অনেক সাহস পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে এই ভালোবাসা আমাদেরকে দেওয়ার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। সাবিত অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকেও, আপনি এই কষ্ট করে আজকের এই ঘটনাটা উপহার দিলেন সেই কারণে, এবং আমরা ফিরে আসবো আগামী মঙ্গলবার। কি ঘটনা সাবিত এইরকম একটা রহস্যময় জায়গা থেকে সংগ্রহ করেছিলেন, এবং সেই ঘটনাটির মধ্যে যিনি স্টোরি টেলার তিনি কি বলবেন সেটা জানতে হলে আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এবং আমাদের ফেসবুকের সাথে কানেক্টেড থাকতে হবে। আগামী মঙ্গলবারেই কিন্তু আপনারা সেটা জেনে যাবেন, অর্থাৎ প্রত্যেক মঙ্গলবারেই আমরা যেখানে ভূতের ভয় নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ইনশাল্লাহ। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।